نعم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إنه ابن القيم رحمه الله عدة الصابرين وزخيرة الشاكرين গ্রন্থটিকে আলোচনার দ্বারা বাহিত গত দিনে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটা ছিল যে শরীয়তের বিধান অনুসারে সবার কত প্রকার। শরীয়তের বিধান অনুযায়ী বিধানের দিক থেকে সবার কত প্রকার, এবং সেখানে আমরা জেনেছিলাম যে শরীয়ত হলো ওয়াজিব, সবার হলো ওয়াজিব, তারপরে হারাম, তারপরে মাকরুহ, তারপরে মুস্তাহাব, তারপরে মুবাহ। আজকে যে বিষয়ে এটা নবম অধ্যায়ে, এই বইয়ের নবম অধ্যায়ে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে সদরের বিভিন্ন স্তর। সদরের বিভিন্ন স্তর নিয়ে এবং কোন স্তর থেকে কোন স্তর অধিকতর এবং কোন স্তর থেকে কোনটা কোন স্তর উচ্চ, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এই আলোচনার শুরুতে মুকরিম রহমাহুল্লাহ বলেছেন যে আগেই বলা হয়েছে সবচেয়ে দুই প্রকার, একটা হচ্ছে সবরে ইখতিয়ারি এবং একটা হচ্ছে সবরে ইনতিহারি। সবরে ইখতিয়ারি হলো যেটা স্বেচ্ছায় মানুষ নিজের ইচ্ছে করে থাকে, যে সবর যে ধৈর্য ধারণ করে থাকে নিজের ইচ্ছায়, সেটা হচ্ছে সবরে ইখতিয়ারি। আর সবরে ইস্তেরারি বা বাধ্যতামূলক সবর যেটা হচ্ছে যে সে ইচ্ছায় হোক অনেক জায়গায় বাধ্য, যে সবর যে ধৈর্য ধারণ করতে মানুষ বাধ্য, ওইটাকে বলা হয় সবরে ইনতিহারি, বাধ্যতামূলক ধৈর্য ধারণ। আর সবরে ইখতিয়ারি হলো স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ধৈর্য ধারণ। তো বাধ্যতামূলক ধৈর্য ধারণ থেকে যে ধৈর্য মানুষ নিজের ইচ্ছায় করে থাকে, ধৈর্য ধারণ করে থাকে, সেটাই হচ্ছে অধিক পরিপূর্ণ এবং সেটাই উত্তম, এটাই সব দিক থেকেই উত্তম। কারণ বাধ্যতামূলক ধৈর্য ধারণ তাদের যেটা, এটার মধ্যে সকল মানুষই সবাই সমান। বাধ্যতামূলক ভাবে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে সব মানুষই সমান, সবাই এটা করতে বাধ্য, এছাড়া তো কোনো উপায় নেই। সুতরাং ইচ্ছা হোক কিংবা অনিচ্ছে হোক, সে কৌরব ধৈর্য ধারণ তাকে করতেই হবে, এছাড়া তার কোনো বিকল্প নেই। এখানে কাফির, মুমিন, মুত্তাকি সবাই কিন্তু বাধ্য, এখানে কারো উপরে একজনের উপরে অন্যজনের কোনো প্রাধান্য নেই বা বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। কারণ ইফতার এই সবর এটা সকল কি করে থাকে, সেই কারণে যেহেতু সবরে ইফতারি বা বাধ্যতামূলক যে ধৈর্য ধারণ, এই ধৈর্য ধারণ সকলেই করে থাকে, এবং এই কারণে সবরে ইফতারি থেকে সবরে ইফতারিটা হলো অধিক শ্রেষ্ঠ। এই কারণে দেখা যায় যে ইউসুফ সিদ্দিক আলাইহিসসালাম উনি যখন আমাকে ইমরাতুল আদি তাকে পুষলেন, এবং সেই অবস্থায় যখন ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য ধারণ করলেন, এরপরে আজিজ মিসরের পক্ষ থেকে তাকে জেলে পাঠানো, বন্দি থাকা, এই সব বিষয়গুলোকে তিনি মেনে নিয়েছিলেন, যেগুলোর উপরে ধারণ করেছিলেন, এই ধৈর্য ছিল এখতিয়ারি, সেই কারাবরণ তিনি স্বেচ্ছায় করেছিলেন। আজিজ মিসরের স্ত্রীর ডাকে সারা দেয়া থেকে তিনি ধৈর্য ধারণ করেছেন। এটা ছিল তার সবার ধৈর্য ধারণ। যে বুরহান যেগুলা এই দর্শন গুলো আল্লাহর মহিমার উপরে আল্লাহ সুবহান ও তাআলার ভয় অন্তরে রেখে তার ডাকে তিনি সাড়া দেননি, নিজেকে আটকে রেখেছেন, ধৈর্য ধারণ করেছেন। এই যে সফর ছিল ইউসুফ আলাইহিসসালামের, এই সফরটা ওই সফর থেকে উত্তম ছিল। তার প্রথম সফর যেটা যে ধৈর্য ধারণ তিনি করেছিলেন যখন তার ভাইরা তাকে কুয়াতে নিক্ষেপ করেছিল এবং তাকে তার বাবা থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তখন ইউসুফ আলাইহিসসালাম যে ধৈর্য ধারণ করেছিলেন সেই ধৈর্য ধারণটা ছিল অনেকটা বাধ্যতামূলক, কারণ তখন তার করার কিছু ছিল না। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যখন ওনাকে কুয়াতে নিক্ষেপ করে, তখন ওই সময় ইউসুফ আলাইহিসসালাম তার নিজের পক্ষ থেকে কিছু করার শক্তি সামর্থ্য তার ছিল না। এই ঘটনাটা কোরআনে কেরিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে ইউসুফে বলেছেন, ফালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুবি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা যখন তাকে নিয়ে গেল এবং অন্ধকার কূপে তাকে নিক্ষেপ করল, নিক্ষেপ করতে তারা একমত হল, আর এই সময় আল্লাহ সুবহান ও তাআলা বলছেন যে ইউসুফ আলী ইসলামের পিতাকে তিনি فلما ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابه الجب واوحينا اليه لتنبئنهم بامرهم هذا وهم لا يشعرون. তো এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে যখন তার বাইরা অন্ধকার কূপে নিক্ষেপ করতে একমত হল, তখন এই যে ওয়াহী, এই ওয়াহীটা ওটা ইশারা বা ইঙ্গিত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে এই বিষয়ে যে তুমি তাদেরকে তাদের এই কাজ সম্পর্কে এই কাজ সম্পর্কে তাকে জানানো হবে। এবং এখানে এই আয়াতে ইউসুফ আলাইহিসসালামকে সান্ত্বনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইশারা ইঙ্গিত এবং তাকে তার বাইরের তারা কূপে নিক্ষিপ্ত হওয়ার পরে তিনি যে ধৈর্য ধারণ করেছিলেন সেই ধৈর্য ধারণটা ছিল এটা এই ধৈর্য ধারণটা ছিল এটা বাধ্যতামূলক এবং এর সাথে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সান্ত্বনা ইশারা ইঙ্গিত দ্বারা যে আজকে তুমি ভাইয়েরা তোমার সাথে যে আচরণ করতেছে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে এক সময় যে তখন তারা ফেরো পাবে না, তারা বুঝতেও পারবে না বা তারা তোমাকে চিনবে না। যে ঘটনাটা পরবর্তীতে হয়েছিল যে ইউসুফ আলাইহিসসালামের ভাইরা যখন প্রসাদ আনতে গিয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি তাদেরকে চিনে ফেললেন এবং তাদেরকে তাদের কাজের কথা স্মরণ করিয়ে দিলেন, তারা তাকে চিনেন। তো আল্লাহ সুবহান তাআলা ইউসুফ আলাইহিসসালামকে ইঙ্গিত দিয়েছিলেন যে এক সময় এমনই হবে, লাকিন আল্লাহু বিআমরিহি তাদের এই কাজ সম্পর্কে তুমি তাদেরকে জানাবে, কিন্তু তারা এই বিষয়টা আচরণ করতে পারবে না। এখানে ইসমাইলের প্রথম সফরটা ছিল সবরে ইস্তিরারি, যেটা বাধ্যতামূলক, কুয়েতে নিক্ষেপের মানে কুয়েতে নিক্ষেপের বিষয়ে তার কিছু করণীয় ছিল না। কিন্তু দেখা যায় যে এই সফরটা সবরে ইস্তিরারি হওয়ার পরেও যেহেতু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছিলেন এবং তিনি কোনো হায় হতাশ করেননি, যদিও এই ধৈর্য ধারণের তিনি বাধ্য ছিলেন, কিন্তু এর উপরে তার কোনো হায় হতাশ কিংবা কোন আফসোস ছিল না। পড়েছেন এবং এরই ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবরের নতিজা, এই সবরের জেদ্দা আল্লাহ সুবহান তাআলা তাকে কি দিলেন, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنْ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। এই সবরের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ জমিনের বুকে তাকে সবরের নতিজা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের মাটিতে সুন্দর একটা ঠিকানা দিলেন, যে ঘটনাটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বালা আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহ, ওয়া ক্বালা আল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়াহ আতা আন ইয়ানফা'না আও নাতখিযাহু ওয়ালাদা وكذلك مكنا ليوسف في الارض যে লোকটাকে কিনে নিল মিশর থেকে তিনি তার স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়াহ, তাকে সম্মানে রাখো। যে লোক ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেবেন তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন ইউসুফকে দেখিয়ে দিয়ে যে তাকে সম্মানে রাখো, আকরিমি মাসওয়াহ। আর এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জমিনে প্রতিষ্ঠা দান করলেন, পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলেন। এইটাই ছিল, এটা ছিল মূলত ওই যে সাবরে ইস্তিরারি, এই ইস্তিরারির উপরে রাবুল কদা সঠিক ভাবে করেছেন, সম্পাদন করেছেন, ইউসুফ আলাইহিস সালামও করেছেন এবং তার পিতাও করেছেন। এই করার নতিজা স্বরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই জায়গাটা করে দিলেন। এর পরবর্তী ধাপ যেটা তখনই আসলো, এরপরেই আসলো সাবরে এখতিয়ারের পালা, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কিছু করার ছিল, ইস্তিরারির ক্ষেত্রে কিছু করার ছিল না। এরপরে আসলো এমন সবরের ক্ষেত্র যেখানে ইউসুফ আলাইহিস সালামের কাছে অপশন ছিল যে তিনি ধৈর্য ধারণ করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই সাবরে এখতিয়ারের তিনি ধারণ করেন, সাবরে এখতিয়ারি তিনি করেন, স্বেচ্ছায় তিনি ধৈর্য ধারণ করেন। এবং সেই ঘটনাটা ছিল যেটা আপনারা জানেন এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফেই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া রাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসান মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। সেই মহিলা, তিনি যে মহিলার গর্ভে ছিলেন সেই মহিলা তাকে তা ফুসলাতে লাগলো এবং দরজা বন্ধ করে দিল আর তাকে বললো যে শোনো এদিকে এসো হালকা লাগ। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম এখানেই তার ক্ষেত্র তৈরি হলো সবরের, সবরে এখতিয়ারি। মহিলা ডাকলে তিনি চাইলে যেতেও পারতেন কিন্তু না, তিনি স্বেচ্ছায় ধৈর্য ধারণ করেন। তিনি বললেন যে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, নিশ্চয় আমার রব আমাকে উত্তম ঠিকানা দিয়েছেন এবং নিশ্চয় অত্যাচারীরা সফলকাম হয় না। এখানে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম ওই মহিলাটিকে নিজেকে দূরে রেখে সবরে এখতিয়ারি ধারণ করলেন। পরবর্তী প্রায় যখন আসলো আবারও সবরে, সেই সবরটাও ছিল সবরে এখতিয়ারি। যে ঘটনাটা এ কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে জানা যায়, পরবর্তী আয়াত ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামীসাহু মিন দুবুরিন মুহাল্লিয়াতিন ইলা আল-বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم. قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. فإحنا أجل شكي دلو শাক্ষীতে প্রমাণিত হলো যে ইউসুফ আলাইহিস সালাম তিনি কিন্তু ওই মহিলাকে ফুসলান এবং ওই মহিলাই তাকে ফুসলাইছেন এবং তাকে ধরার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত ওই মহিলা যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে হয় তোমার কাছে অপশন দুইটাই, তুমি আমার ডাকে সাড়া দেবে নতুবা তোমাকে জেলে যেতে হবে।
ولا يكون من الصاغرين
ওই মহিলাদের দেখে এনে দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিয়ে বললেন যে এই হলো সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে ভৎসনা করেছ, আমাকে মন্দ বলেছ। সাদালি কুনিয়াল আদী লাম তুনানি ওয়া লাকাদ রাফতুহু আন নাফসিহি, আমি তাকে ভৎসনাতে চেয়েছিলাম, আমি তার মনে জয় করতে চেয়েছিলাম কিন্তু তাস্তা আসাম, কিন্তু তিনি নিজেকে নিবৃত রেখেছেন, তিনি নিজেকে নিবৃত রেখেছেন। আমি মন জয় করতে চেয়েছিলাম, আমি তাকে ফুসলাতে চেয়েছিলাম কিন্তু তিনি তাস্তা আসাম, এই বিষয় থেকে তিনি নিজেকে দূরে রেখেছেন। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইয়াসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আমি যে আদেশ দিই সে যদি তা না মানে তবে অবশ্যই সে কারাগারে কারাবদ্ধ হবে এবং লাঞ্ছিত হবে। বলাই এখন আমার সাগরে মহিলা যখন এই ডিক্লারেশন দিলেন যে তার ডাকে যদি সারা না দেওয়া হয় তাহলে আলাইহিস সালাম কারাকে প্রেরিত হবেন, তাকে কারাগারে পাঠানো হবে এবং তাকে লাঞ্ছিত করা হবে। এখন এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের কাছে দুটো অপশন ছিল, মহিলার কাছে সাড়া ফেরা অথবা কারাগারে যাওয়া এবং লাঞ্ছনা মেনে নেয়া। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম সচ্চায় সবরে ইখতিয়ারি গ্রহণ করলেন, যে সবরটা সেটা হলো তিনি বললেন কাল রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكون من الجاهلين. يوسف عليه السلام قال لهم يا أما الرب السجن أحب إلي مما يدعونني إليه. يا أما الطلب كرتا ترامك جي كاجل بك داكشي داكشي كي أمي كارغاري كارغاري أما الكشي أوكي قدق چندو আপনি যদি তাদের চক্রান্ত আমার থেকে প্রতিহত না করেন তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব ও আকুম মিনাল জাহিলিন এবং আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। ইউসুফ আলাইহিস সালাম উনি কাকাদারকে পছন্দ করলেন, রব্বুল সিন আহাব্বা ইলাইয়া, যে রব আমার পালন করে আমার কাছে এই অবস্থা থেকে কারাগারটি আমার কাছে বেশি পছন্দ, আমার কাছে ভালো মনে হয়, আর না হলে তুমি তাদের চক্রান্ত আমার থেকে দূর করে দাও। যদি তাদের চক্রান্ত না করে আমার থেকে দূর না করে দাও তাহলে হয়তো আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়বো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করলেন, সাহায্য প্রার্থনা করলেন এবং তিনি সবরে এখতিয়ারি অবলম্বন করলেন এই ধৈর্যের ধারণটা ছিল তার। ইচ্ছার অধীন এই শব্দ এখতিয়ারে ধারণের ফলশ্রুতিতে বা ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দান করলেন, জমিনে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলেন। যে বিষয় কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে ইউসুফের অন্য আয়াতে বলেছেন, وكذلك مكننا ليوسف في الارض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع اجر المحسنين ولاجر الاخره خير للذين امنوا وكانوا يتقون. اي تبريح اختيار فلسطين فلسطين الله سبحانه وتعالى يوسف عليه السلام كي দেশের বুকে জমিনে তাকে প্রতিষ্ঠা দান করলেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি ভাবে আমি ইউসুফকে প্রতিষ্ঠা দান করেছি জমিনে, সে তথায় যেখানে ইচ্ছা দেশের যে জায়গায় যেখানে ইচ্ছা সেখানে তার স্থান ঠিকানা করে নিতে পারত, তিনি করে নিতে পারতেন। মুসিব রহমতিনা মান্নাশা, আমি আমার রহমত যাকে ইচ্ছা পৌঁছে দিই এবং আজির আল মুহসিনিন এবং মুহসিনদের প্রতিষ্ঠানকে আমি বিনষ্ট করি না। আর শুধু তা না, এর সাথে সাথে জানিয়ে দিলেন এবং ওই লোকদের জন্য তাদের জন্য পরকালে যে প্রতিদান রয়েছে তা এই প্রতিদান থেকেও আর অনেক অনেক উত্তম। এই হলো সবচেয়ে প্রতিদান দুনিয়াতেও এবং আখেরাতেও। এ সম্পর্কে ইউসুফ আলী ইসলামকে আল্লাহ সুবহান ইউসুফ আলী ইসলাম যে তার সবরে এখতিয়ারের পরিপ্রেক্ষিতে দুনিয়াতেও তার এই এক প্রতিদান দিয়েছিলেন এবং আখেরাতেও রয়েছে উত্তম প্রতিদান। আমাদের আলোচনার বিষয় ছিল যে সবক হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে বাধ্যতামূলক সবর এবং একটা হচ্ছে ইচ্ছা এখতিয়ারি ইচ্ছাধীন সবর। বাধ্যতামূলক সবক থেকে ইচ্ছাপূর্বক সবকটাই হচ্ছে উত্তম এবং অধিক মর্যাদা, এটার মর্যাদা অনেক বেশি। এই আলোচনাটি আমরা পেলাম যে ইউসুফ আলাইহিসসালাম দুইটা ধৈর্য ধারণ, দুই ধরনের ধৈর্য ধারণের সম্মুখীন হয়েছেন এবং দুই ক্ষেত্রে দুই ধরনের ধৈর্য তিনি ধারণ করেছেন, সবরে ইস্তেরারি এবং সবরে এখতিয়ারি। সবরে ইস্তেরারি সেটা তার জীবনের প্রথম ধাপে, যখন তার ভাইয়া তাকে অন্ধকার কূপে নিক্ষেপ করলো তখন তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কাদারের রূপে। এবং তার দ্বিতীয় জীবনের দ্বিতীয় ধাপে যে আসলো ঈশ্বরের কর্তৃক অন্যায়ের প্রতি অসৎ কর্মের প্রতি তাকে যখন আহ্বান করা হলো তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলেন, আল্লাহর আশ্রয় নিলেন এবং তিনি স্বেচ্ছায় সত্যের উপরে সত্যতার উপরে ধৈর্য ধারণ করলেন। এরপরে যখন তাকে আরো থেমথিমিয়ে দেওয়া হলো তখনও তিনি ধৈর্য ধারণ করলেন, বললেন যে তিনি কারাবরণ করলেন কিন্তু অসত্যকে অগ্রসর হননি। এটা ছিল তার সবরে এখতিয়ারি। তো দুই সবরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সবরের জন্য তাকে যে বিধান দেওয়া হলো সেটা হলো যে আজিজ মিসর তাকে সম্মানের সাথে স্থান দিল। আর দ্বিতীয় সবার সবরে এখতিয়ারি যেটা করলেন সেই কারণে তোরা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের মন্ত্রী বানালেন। সেখানে তার অবস্থান হলো এমন যে তিনি মিশর যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা তিনি যেতে পারতেন, সেখানে তার ঠিকানা করে নিতে পারতেন। এটা ছিল দুনিয়ার দুনিয়ার জাগতিক প্রতিদান, আর আখেরাতের প্রতিদান তো ওয়াল আজরুল আখেরাত খাইরুল লিল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য ধারণ, মূসা আলাইহিস সালামের ধৈর্য ধারণ, নূহ আলাইহিস সালামের ধৈর্য ধারণ, ঈসা আলাইহিস সালামের ধৈর্য ধারণ এবং মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন সাইয়্যিদুল আদম তার ধৈর্য ধারণ দাওয়াতের উপরে এবং দ্বীনের আল্লাহর দুশমনদের মোকাবেলায় তারা যে ধৈর্য ধারণ করেছেন এই ধৈর্য ধারণটা ছিল এই সব তাদের সবর ছিল সবরে তাহতিয়ারে, তারা দ্বীনের দাওয়াতের পথে দুশমনদের আল্লাহর দুশমনদের মোকাবেলায় তারা যে ধৈর্য ধারণ করেছেন সে ধৈর্য ছিল এটা ছিল সবরে তাহতিয়ারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে উলুল আজম, উলুল আজম অর্থাৎ দৃঢ় সংকল্পের অধিকারী বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আগের মতো এই উলুল আজম দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলদের ন্যায় ধৈর্য ধারণ করতে। তো দৃঢ় সংকল্পের অধিকারী উলুল আজম কোন সবরের ভিত্তিতে সবরে ইখতিয়ারি, তারা স্বেচ্ছায় ধৈর্য ধারণ করেছেন সৎকর্মের উপরে, দিনের উপরে, আল্লাহর পথে এবং আল্লাহর দুশমনদের মোকাবেলার পথে তারা স্বেচ্ছায় ধৈর্য ধারণ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উলুল আজম বলেছেন যে তারা দৃঢ় সংকল্পের অধিকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ধৈর্য ধারণ করেন যেভাবে ওই সকল দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন فاصبر كما صبر أولو العزم من الرسل, يعني نبي أبنى درجة دعان قرون جنوبه أولو العزم يهر أنتر بوكتها رسول جن يس أبني تعدير موت درجة دعان قرون أولو العزم رسول جن ترى شلن দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলরা তারা দৃঢ় সংকল্পের অধিকারী নবী রাসূল হলেন পাঁচজন, তাদের নাম সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন শারআ আলাইকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা শারআ আলাইকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহান আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু দ্বীন ওয়া লা তাতাফাররাক। সূরাতুশ শুরা 13 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথই প্রবর্তন করা হয়েছে যার নির্দেশ আমি দিয়েছিলাম নূহকে, যে বিষয়ে আমি আপনার প্রতি প্রত্যাদেশ করেছি এবং যার নির্দেশ আমি দিয়েছি ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসা আলাইহিসসালামকে। এই পাঁচজন হলেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী রাসূল পাঁচজন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই পাঁচজন হলেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্প রাসূলদের মধ্যে এই পাঁচজন হলেন উলুল আজম বা দৃঢ় সংকল্পের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন যেন তিনি এই দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণের মতোই ধৈর্য ধারণ করেন, অর্থাৎ বাকি চারজন যেভাবে ধৈর্য ধারণ করেছেন সেভাবেই যেন ধৈর্য ধারণ করেন। কারণ কি, তারা ধৈর্য, তাদের ধৈর্য ধারণ ছিল সবচেয়ে বেশি, তাদের সবর ছিল সবরে এখতিয়ারি। এবং এটা কেন কিভাবে সেটা আপনাদের সবারই কমে বেশি জানা আছে। যদি দেখেন তাদের অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহলে প্রত্যেকেরই সামনে সবরের যে ক্ষেত্রগুলো আসছিল সেখানে তাদের একটা অপশন ছিল যে হয় তারা সত্যের পথ ছেড়ে দিবেন বা কিন্তু গ্রহণ করবেন, তাহলে তাদেরকে আর কোনো মুসিবতের সম্মুখীন হতে হতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে অপশন ছিল যে তিনি দাওয়া ইলাল্লাহ, তাওহীদের প্রতি আহ্বান, তাওহীদের পথ তিনি ছেড়ে দেবেন, জামেলা শুকিয়ে দিত, কিন্তু না সেটা করেননি। দাওয়াতের উপরে, তাওহীদের উপরে তারা অটল থেকেছেন, অটল থেকে আল্লাহ দুশ্মনদের মোকাবেলা করেছেন। প্রত্যেকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বেশি প্রশংসিত হয়েছেন এই কারণে যে তারা সবচেয়ে বেশি সবরে ইখতিয়ারি ধারণ করেছেন। এই পাঁচজনের কথা সূরাতুস সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে সূরাতুল আহজাবের সাত নম্বর আয়াতেও এই পাঁচজন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ যে যখন আমি অঙ্গীকার নিয়েছি নবীগণের থেকে, আপনার থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে, মূসা, ঈসা, মূসা এবং ঈসা ইবনে মারিয়াম থেকে, এই পাঁচজনই হলেন উলুল আজমি মিনার রাসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা এটাই এবং অন্যান্য সালাফে সালেহিনের কথা এটাই যে উলুল আজমি মিনার রাসূল হলেন এই পাঁচজন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচজনের ধৈর্য ধারণের সবরের অনুরূপ ধৈর্য ধারণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। অপর পক্ষে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করছেন যেন তিনি জান্নুনের মতো ধৈর্য ধারণ না করেন, জান্নুনের মতো আলাইহিস সালামের মতো যেন না হন। কেন? জান্নুন আলাইহিস সালাম তিনি এই পাঁচজন উলুল আজমিনা রসুলদের মতো ধৈর্য ধারণ করতে পারেননি, যে কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলমের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাসবির লি হুকমি রাব্বিক, হে নবী আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কা সাহিবিল হুতি ইযা নাদা ওয়া হুয়া মাকযুম, এবং আপনি মাছওয়ালার মতো হন না যখন তিনি দেখেছিলেন ওয়া হুয়া মাকযুম, অন্ধকার অন্ধকারে পতিত অবস্থায়, নিপতিত অবস্থায় যখন তিনি দেখেছিলেন। এবং এই এই বিষয়টা সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, ইরশাদ হয়েছে, ইযহাব মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين بذنون دخان مع سؤال دخان رأس كل شلق لن أبن تني مني كل لن دي عمي تاكي فقراو تباروانا আল্লাহ নাকদির আলাইহি, ছত্রপর তিনি অন্ধকারে ডাকলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, সুবহানাক তুমি তো পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি ছিলাম গুনাহগার, আমি হলাম গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহ, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দোয়া কবুল করলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। জান্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগান্বিত হয়ে চলে গেছিলেন, তিনি ধৈর্য ধারণ করতে পারেননি, এরপরে গিয়ে তিনি মাছের পেটে তাকে নিপতিত হতে হয়েছিল এবং সেখানে মাছের পেটে থেকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছিলেন। এটাই ছিল নবীর শান, যে তিনি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যাবর্তন করেছেন এবং অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাক কবুল করেছেন এবং তাকে নাজাত দিয়েছেন, আর সাথে সাথে এটুকু জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি এইভাবে মুমিনদের নাজাত দিয়ে থাকেন, বিশ্বাসীদের নাজাত দিয়ে থাকেন। যেহেতু জান্নুন আলাইহিস সালাম সঠিক ভাবে ধৈর্য ধারণ করতে পারেনি, যেহেতু এক দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতে এলাহিয়ে ছিল যে এক দ্বারা মানব জাতিকে শিক্ষা দেয়া এবং মানব জাতি মুমিনদের নাজাতের জন্য একটা পদ্ধতি বের করে দেয়া, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই জান্নুন আলাইহিস সালামের এই ঘটনা ঘটেছিল। এর মধ্যে অবশ্যই অসংখ্য হিকমতে এলাহিয়া নিহিত ছিল, যেগুলো হয়তো আমরা অনেকগুলোই আমরা বুঝতে পারি না। এখানে একটা ধরে হবে যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম আয়াতে সূরাতুল কলমের, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ফাসবির মি হুকমি রাব্বিক, যে আপনি আপনার রবের নির্দেশের উপরে ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুর, ওয়ালা তাকুন কাসাহিবিল হুর ফি ইনাদা ওয়া মাকজুম, এবং আপনি মাছওয়ালার মতো হলেন না যখন তিনি ডাকলেন অন্ধকারে থেকে, যখন তিনি ডাকলেন ওয়া মাকজুম, অন্ধকারে নিপতিত অবস্থা যখন তিনি ডাকলেন তার মতো হলেন না। এখানে একটা প্রশ্ন, যে যারা হয়তো আপনি বুঝেন তাদের কাছে একটা বিষয় কি হতে পারে, একটা প্রশ্ন তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে এখানে জারফের আমিলটা কি, ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইযনাদা, লা তাকুন কাসাহিবিল হুতি ইযনাদা, মাছওয়ালা যখন ডাকলেন আপনি হবেন না মাছওয়ালার মতো যখন তিনি ডাকলেন, এখানে কোন বিষয়ে মাছওয়ালার মতো না হতে নিষেধ করা হয়েছে? প্রশ্নটা হলো এটি, কোন বিষয়ে মাছওয়ালার মতো না হওয়ার চিহ্ন নিষেধ করা হয়েছে? ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইযনাদা, আপনি মাছওয়ালার মতো হবেন না যখন তিনি ডাকলেন। এখন দেখা যায় যে এই ডাকার জন্যই তো তিনি প্রশংসিত হয়েছেন, যেটুকু আমরা সূরাতুল আম্বিয়ার যে আয়াত তিলাওয়াত করলাম ওই আয়াতে দেখা যায় যে জান্নুন আলাইহিস সালাম আল্লাহকে ডাকার জন্যই তিনি প্রশংসিত হয়েছেন, ওয়া জান্নুন ইযাহাবা ফাগাবিদা ফাকুলনা আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা, আবার ওই আয়াতে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মাছওয়ালার মতো হবেন না যখন তিনি অন্ধকারে নিপতিত অবস্থায় ডাকলেন। তাহলে এখানে জারফের আমিল থাকে, এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার আলিমানা শান অনুযায়ী অনেকগুলো বিষয় এখানে আলোচনা করছেন, এবং যে সবগুলা আসলে যা হয়তো আরবি ভাষার ছাত্র কিংবা যারা বালাগত এবং ফাসাহত নীতি করেন তাদের জন্য এটা প্রযোজ্য, তবে শুধু আমাদের এটুকুই জেনে রাখা দরকার যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়ে নিষেধ করছেন মাছওয়ালার মতো হতে, সে বিষয়টা হলো যে ওয়ালা তাকুন কাসাহিবিল হুত
যাহা দেওয়া হয় আমাকে জরুরি, এখানে রাগান্বিত হয়ে চলে গিয়ে মৎস্য পেটে যখন পড়েছিলেন, রাগান্বিত হয়ে পলায়ন করে জন্মন আলহি সেরাত সালাম যখন মাছের পেটে চলে গেছিলেন, তখন তিনি যে অবস্থায় ছিলেন আপনি তার মতো এই অবস্থা, তার এই অবস্থার আপনার অবস্থা যেন তার মতো না হয়, আপনি তার মতো হলেন না, অর্থাৎ আপনি আল্লাহর নির্দেশটিকে পলায়ন করে চলে গেলেন না। লা তাকুন কা সাহিবিল হুজ্জা, যদিও বাহ্যিকভাবে বোঝা যায় যে ইজ না দেওয়া হওয়া মাকজুম, যে যখন তিনি ডাকছিলেন তখন তিনি যে অবস্থার অবস্থার মতো আপনি আপনি আপনার আপনি যেন না হন, যখন তিনি আল্লাহকে ডাকছিলেন আপনি যেন তখন তার যে অবস্থা ছিল আপনি যেন সেই অবস্থার আপনার অবস্থা যেন সেরকম না হয়। এখানে নিষেধ করা হয়, ডাকতে নিষেধ করা হয়নি, বরঞ্চ জন্মিন আলী ইসলাম যিনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছিলেন সেভাবে ডাকার নির্দেশ রয়েছে কোরআনে কারিমে। ও কাযালিকা নুনজিল মুমিনিন, তিনি যেভাবে ডাকছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপরে তার তার আহ্বানের কথা উল্লেখ করে পরবর্তীতে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তার দোয়া কবুল করছি এবং এভাবেই ও কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে ডাকার মাধ্যমে আমি কি করি মুমিনদের নাজাত দিয়ে থাকি। তাহলে তার এই ডাকার ক্ষেত্রে আহ্বানের ক্ষেত্রে জন্মুন আলাইহিস সালামের মতো হতে নিষেধ করা হয়নি, বরঞ্চ নিষেধ করা হচ্ছে যে আল্লাহ নির্দেশ থেকে রাগ করে পলায়ন করার ক্ষেত্রে যেন জন্মুনের মতো না হন। নতুবা জন্মুন আলাইহিস সালামের যে দোয়া, এই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মুসনাদ আহমদ হাকিম হাকিমে বর্ণিত হাদিস রয়েছে, এবং এই হাদিসটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহীহ বলেছেন। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'বাতু আখি যুন্নুন ইজ দা'আ বিহি ফি বাতনি আল-হুত ما دعا به مكروب الا فرج الله عنه لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। আমার ভাই মাসওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে ছিলেন, তার এই দোয়া মা দা বিহা মাকরুব ইল্লা ফরাজ আল্লাহ আনহু, যদি কোন কেউ মুসিবত জাদা বিপদে কেউ যদি এই দোয়া এই দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দেবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মুন আলাইহিস সালামের এই দোয়াকে পছন্দ করছেন, এবং তিনি জানিয়ে দিচ্ছেন যে এই দোয়া যদি কোনো বিপদগ্রস্ত এই দোয়া পূর্বে আল্লাহকে তিনি যে কথাগুলোর দ্বারা আল্লাহকে ডাকছিলেন সেই কথাগুলোর দ্বারা যদি কেউ বিপদগ্রস্ত আল্লাহকে ডাকে সেই বাক্যগুলো দ্বারা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে মুক্তি দান করবেন। তাহলে বুঝলেন যে তার আহ্বানের বিষয়বস্তু, তার তিনি যে 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 আহ্বান করছিলেন সেটা ছিল প্রশংসিত একটা বিষয়, তাহলে বোঝা গেল যে নিষেধটা ছিল কোন বিষয়ে, জন্মনের মতো হতে নিষেধ করা হয়েছে ওই বিষয়ে যে তিনি যেভাবে পলায়ন করে চলে গেছিলেন রাগান্বিত হয়ে এবং গিয়ে মৎস্য গর্ভে নিপতিত হয়েছিলেন, এই ক্ষেত্রে যেন জান্নাতের মতো না হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করছেন। এই হলো বিষয়। তো এই 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 আলোচনা থেকে আমরা জানলাম যে আমাদের করণীয় হলো আমরা সবরে ইখতিয়ারে গ্রহণ করব, যে ইচ্ছার মধ্যে যে সবর গুলো আছে আমরা এইগুলা বেশি বেশি করে ধারণ করব, এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান অনেক বেশি আশা করা যায়। এবং যদি কেউ সব্র ইফতেরারি বাধ্যতামূলক যে সবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা তার কাজা এবং কাদারের উপর যদি কেউ না করে তাহলে একদিন না সে প্রতিদান প্রাপ্ত হবে। তবে সবচেয়ে বেশি সাবরের সর্বোচ্চ স্তরে স্তরের বিকাশ মধ্যে ইফতারি এবং ইফতারের মধ্যে সর্বোত্তম হল সবরে ইফতারি। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন উলুল আজম রাসূলগণের মতো ধৈর্য ধারণ করেন, সবরে ইফতারি অবলম্বন করেন। সুতরাং এই নির্দেশটা আমাদের ক্ষেত্রে আরো অনেক অনেক বেশি প্রযোজ্য। এটা আমাদেরকে আমাদেরকে এই পথে সবরে ইফতারির পথে অনেক বেশি সবরে ইফতারির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং সব সর্ববিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলার পথে, দাওয়াতের পথে, দুশমনদের মোকাবিলার পথে আমাদেরকে সবরে ইফতারি অবলম্বন করতে হবে। তো এর দ্বারাই আমরা দুনিয়া এবং আখেরাতে প্রতিদান প্রাপ্ত হওয়ার আশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সবাইকে তৌফিক দান করুন।
ওয়াইয়াকুম শেখ, জাযাকাল্লাহ খায়র শেখ, আপনার আপনার সুন্দর লেকচারের জন্য। শেখ আজকে কি সময় হবে? লেকচারের উপরে কয়েকটা কোশ্চেন ছিল ফান্ডের।
খুব সংক্ষিপ্ত।
আচ্ছা, প্রথম যে কোশ্চেন শেখ, সূরা ইউনুসে আপনার আয়াত নাম্বার 53 আল্লাহ বলছে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা لَأَمَّارَةٌ بِسُوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّ إِنَّ رَبِّ غَفُورٌ رَحِيمٌ এই তার তাফসীর কি শেখ?
এটার কি
এটা আমরা এই আয়াতটা কিভাবে বুঝব? যে জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে
এখানে আসলে ব্যাপার হলো যে না আমাকে বারাকাল্লাহু ফিক, তো এখানে এই আয়াতের পূর্ববর্তী যে আয়াত গুলো সেই আয়াত গুলো থেকে জানা যায় যে এখানে ইউসুফ আলাইহিসসালাম তার এই যে ঘটনার সাথে আজিজে মিসরের স্ত্রীর সাথে যে ঘটনা, এই ঘটনার সাথে তিনি ঘটনা থেকে তিনি মুক্ত ছিলেন এবং এই ঘটনা তার সাথে তার কোন সম্পৃক্ততা ছিল না। তো তার যে এই ঘটনার সাথে তার কোন সম্পর্কহীনতার বিষয়টি যখন পরিষ্কার হয়ে গেল, আজিজ এনিসারের স্ত্রী যখন এটা স্বীকার করে নিল যে আসলে ইউসুফকে আমি ফুসলাতে চেয়েছি, তাকে আমি নিজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছি, এর সাথে ইউসুফের কোন সম্পর্ক ছিল না, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, এই বিষয়টা যখন পরিষ্কার হয়ে গেল তখনই ইউসুফ আলাইহিসসালাম বলছিলেন যে এই যে ঘটনা যে জেলে থেকে মানুষকে পাঠানো এবং জিজ্ঞেস করা, তিনি বলছিলেন যে তোমার মালিককে গিয়ে জিজ্ঞেস করো মা বালু নিসওয়াতিল্লাতি কাত্তা'না আইদিয়াহুন্না, যে ওই মহিলার হাত কাটছিল কেন কাটছিল, ওইখানে কি আমার কোনো কিছু ছিল? এবং মালিকের মিসার যখন তাদেরকে জিজ্ঞেস করছিলেন মা কাকুবুকুন্না ইদরা আওয়াজুন্না ইউসুফ আন নাফসি, কি বিষয় ছিল যখন তোমরা ইউসুফকে তোমাদের ইউসুফকে তোমরা ফুসলাতে চেয়েছিলে, আকৃষ্ট করতে চেয়েছিলে, তখন তারা সবাই সমস্যারে বলছিলেন কুলনা হাশালিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, যে আল্লাহ মহান আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না, মা আলিম না আলাইহি মিন সু। আর আজিজ মিসরের স্ত্রী আরো স্পষ্ট ভাষায় বলছিলেন যেটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. امرأة العزيز عزيز في بولين الآن حصحص الحق أخوان شطبك عشرين أنا راودته عن نفسه أمي تشي ফুসলিয়েছিলাম আর তিনি ছিলেন সত্যবাদী। এই যে ঘটনা এবং ইউসুফ আলাই ইসলামের সত্যবাদিতার পরিচয় তার নির্দোষ হওয়া প্রমাণিত হওয়ার বিষয়ে এরপরে ইউসুফ আলাই ইসলাম বললেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্ন রাব্বি গাফুরুর রাহিম। আমি নিজেকে কি বলি না, ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে নির্দোষ বলি না। ইন্নান নাফসা লামারাতুন বিসসুই, নিশ্চয় নাফস মন্দ কর্ম প্রবণ, আম্মারাতুন বিসসুই এটা নাফসটা হলো মন্দের নির্দেশ দানকারী, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু তার নাফস মন্দ প্রবণতা থেকে বিমুক্ত। এখানে ইউসুফ ইসলামী আয়াতে আসলে তার নিজের যে বাস্তবতা, এই বাস্তবতাটাই এবং সবকে খোদা সুবহানাহু ওয়া তাআলার তার প্রতি যে করুণা এবং দয়া সেটাকেই তিনি স্বীকার করছেন, যে আসলে এই ঘটনা থেকে বা এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকা এটা কিন্তু আল্লাহর রহম ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি নিজেকে নির্দোষ বলে দাবি করছি না, কারণ কি যে মন নাফসটা এটা কি অন্তরটা লাম্মারাতুন বিসসু, তবে এই মন্দ প্রবণত থেকে বেঁচে থাকতে পারে কেবল সেই সমস্ত অন্তরই বা সেই ব্যক্তি মা রাহিমা রাব্বি, যাকে আমার রব অনুগ্রহ করেন। এই কারণে দেখা যায় যে যখন যে ইউসুফ আলাইহিস সালাম, আমরা এর আগে এই যখন আলোচনা হয়েছিল তখন বলছিলাম যে কোরআনে কারিমে আয়াতে সূরা ইউসুফের আয়াতে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না, যে যদি তুমি তাদের চক্রান্ত আমার থেকে প্রতিহত না করো, আসবু ইলাইহিন্না, আমি তাদের প্রতি হয়তো আকৃষ্ট হয়ে যেতে পারি। এই সুরাতে ইউসুফের অন্য আয়াতে থেকে জানা যায় যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে তিনিও কিন্তু ইমরাতুল আজিজকে নিয়ে তিনিও চিন্তা করছিলেন, তার কথা তার চিন্তা ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে চলে আসছিল এবং তিনি স্বীকার করছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই চক্রান্ত প্রতিহত না করেন তাহলে হয়তো তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন। আসবু ইলাইহিন ওয়া আকুন মিনাল জাহিলিন, যদি হে আল্লাহ তুমি তার চক্রান্ত যদি আমার থেকে প্রতিহত না করো তাহলে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারি এবং আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। তো এখানে এই যে আয়াত গুলো থেকে জানা যায় যে ইউসুফ আলাইহিস সালাম ও তার তিনিও কিন্তু একসময় ইমরাতুল আজিজ নিয়ে চিন্তা করতে শুরু করছিলেন এবং যেহেতু তিনিও ছিলেন মানুষ সুতরাং এই চক্রান্ত বা এই ফিতনাতে পতিত হওয়ার সম্ভাবনা তারও ছিল, এই কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইছেন। তো এই কারণে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ফিতনা থেকে হেফাজত করছেন এখানে স্বীকারোক্তি এবং শুকর, স্বীকারোক্তির মাধ্যমে এই শুকর আদায় হচ্ছে যে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, আমি আমার নিজেকে নির্দোষ বলছি না, আমি এই নির্দোষ থাকতে পেরেছি কেন, মানুষের নির্দোষ থাকার শক্তি নেই কারণ তার নাফস হলো মন্দ প্রবণ, তবে ইন্না মা রাহিমা রাব্বি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন, ইন্না রাব্বি গাফুরুর রাহিম। নাম
নাম আহসান আল্লাহ ইলাইকুম শেখ। আরো তিন চারটা কোশ্চেন আছে শেখ, আমরা কি এটা পরবর্তী ক্লাসের জন্য রাখবো নাকি
আরেকটা আছে আপনাদের?
ধৈর্য ধরার পরে কেউ যদি কোন হাই পজিশনের ধরেন চাকরি পেল, যেমন ধরেন মিনিস্টার এরকম,
নাম
স্যার, একজন লোক ধৈর্য ধরার পরে, ধৈর্য ধারণ করার পরে, একজন
ধৈর্য
করার পরে সে বড় একটা চাকরি পেল বা পজিশন পেল, তা এই টাইপের হাই পজিশন সবসময় গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, সেটাকে আমরা বলতে পারি যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমা?
ধারণ করার পরে যদি বড় একটা চাকরি আসে,
চাকরি বা পজিশন,
প্রশ্ন
নাম শেখ, সে যদি
পজিশন আসলে পরে কি মানে প্রশ্নটা কি হচ্ছে,
কোশ্চেন প্রশ্ন হচ্ছে সে যদি সেটা গ্রহণ করে এটা কি বলা, আমরা কি বুঝতে পারবো যে এটা আল্লাহর পক্ষ থেকে রহমা?
আর যদি দেখা যায় যে এই পজিশন বা এই যে চাকরি বা যে প্রতিদানটা সামনে আসছে এই প্রতিদানটা যদি হয় মানে ফিতনামুক্ত প্রতিদান, তাহলে এটা অবশ্যই বুঝতে হবে যে এটা মানে যে বিষয়টা সামনে আসবে, কারণ একজন ধৈর্য ধারণ করবে, এরপরে তার সামনে হয়তো একটা ভালো পজিশনের অফার আসলো কিংবা একটা ভালো চাকরির অফার আসলো বা একটা ভালো কিছু তার সামনে আসলো। এখন এই বিষয়টা যে বিষয়টা তার সামনে আসবে এই বিষয়টা যদি ফিতনা মুক্ত কোনো বিষয় হয় তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাযা হিসাবে গ্রহণ করা যাবে। আর যদি এটা যদি ফিতনা যুক্ত থাকে পক্ষ থেকে একটা ইবতিলা মনে করে তাকে আল্লাহর করতে হবে, যেমন মনে করেন যে একজন লোক ধৈর্য ধারণ করলো সবে এখতিয়ারি অবলম্বন করলো, কিছুদিন পরে তার সামনে আসলো যে মনে করেন আপনার এই ডিএসপি হওয়ার একটা অফার, হ্যাঁ, বা মেট্রোপলিটন পুলিশ সুপার হওয়ার একটা অফার, তো এইটাকে সে বর্তমান বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে আমি বলছি একটা উদাহরণস্বরূপ যে যদি ধৈর্য ধারণের করে তার সামনে এই ধরনের কোন অফার আসে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সুপার বা এই ধরনের কিছু, তাহলে বুঝতে হবে যে এটা তার আল্লাহ সুবহান তার পক্ষ থেকে আরেক ফিতনা, এটা জাযা না, এটা তার ধৈর্যের প্রতিদান না, কারণ এটা হলো এমন একটা ফিতনা যেখানে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার বাতিলের মধ্যে পড়ার, গুষ্টের মধ্যে দুর্নীতির মধ্যে পড়ার সম্ভাবনা 99%। যদি কারো এখতিয়ার করছে এই ধরনের সব মানে কোন ফিতনা ফিতনামুক্ত সম্পূর্ণরূপে ফিতনামুক্ত কোনো কিছু তার সামনে আসে, যেমন তার কাছে আসলো যে আপনি একটা মাত্রাবাতে বসবেন এবং এখানে আপনার হাই পজিশন, তো দেখা গেলো যে মাত্রাবাতে বসলে পরে সে দিনে কিছু কিতাব মোকাবিলা করতে পারতেছে, দাওয়াতের কাজ করতে পারতেছে, হ্যাঁ, দিনের কাজ করতে পারতেছে, এবং এখতিয়ার মুক্ত থেকে তার একটা স্যালারি আলহামদুলিল্লাহ একটা হাই স্যালারি ব্যবস্থা তাকে করে দিলেন, তাহলে বুঝতে হবে পক্ষ থেকে তার প্রতি নিয়ামা এবং তার ধৈর্যের যোগ্যতা নাম। বারাকাল্লাহু ফিকুম,
আমিন ওয়া ইয়াকুম শেখ, বারাকাল্লাহু ফিকুম শেখ। তাহলে ঠিক আছে শেখ, আপনার আজকে এখানে শেষ করে দিন ইনশাআল্লাহ।
আমাদের